নমস্কার। অনুষ্ঠানের প্রারম্ভে সকল শ্রোতাবন্ধু গ্রহণ করুন আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তাহলে শ্রবণ করুন জীবনবাণী। প্রভু যীশু খ্রিস্ট আমার আপনার মুক্তির জন্য নিজ প্রাণ ক্রুশের উপরে বলি দিলেন। আমরা আবার তার মাধ্যমে খ্রিস্টের কাছে আসতে পারি। তিনি ক্রুশের উপর দেখিয়ে দিলেন তিনি ক্ষমাশীল ঈশ্বর। যদি আমরা বিশ্বাসে তাকে গ্রহণ করি এবং আমাদের পাপের ক্ষমা চাই, তিনি ক্ষমা প্রদান করবেন এবং তার সন্তান করে নেবেন। প্রিয় শ্রোতাবন্ধু, আপনি কি তার আহ্বানে সাড়া দেবেন? শুনুন তাহলে আজকের জীবনবাণীর অনুষ্ঠান।
প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। এবং আজকের এই জীবনবাণীর অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে সাদর অভ্যর্থনা। জীবনবাণীর অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে ইয়োবের বিবরণ থেকে আলোচনা করছি। আমরা ইয়োবের কথা শুনছি, তার বন্ধুদের কথা শুনছি, এইভাবে চলছে সেই তর্ক বিতর্ক। আজকের আমরা শুরু করব ইয়োবের বিবরণে 25 অধ্যায় বিলদদের তৃতীয় বক্তৃতা দিয়ে। মনে হচ্ছে যে ইয়োবের দুঃখভোগ ও যাতনাভোগের রহস্যের অন্ধকার ক্রমশ হালকা হতে চলেছে, কেননা আমরা দেখব যে বিলদদের মুখে আর আগের মতো কথায় ফোয়ারা নেই, কিন্তু সংক্ষিপ্ত ভাষণে নিজ বক্তব্য শেষ করলেন। বিলদদের তৃতীয় বক্তৃতা কেন এত ছোট হল এ বিষয়ে আবার দুটি মত আছে। কেউ কেউ বলেন যে বহু জরাজীর্ণ পাণ্ডুলিপি থেকে হয়তো সবটা উদ্ধার করা যায়নি, তাই যতটা পাওয়া গিয়েছে ততটাই উদ্ধৃত করা হয়েছে। আবার অপর মত হচ্ছে যে ইয়োব তাঁর বন্ধুদের সব কথা নস্যাৎ করে দিয়েছেন, বন্ধুদের আর ভাষা নেই, কথা নেই। সে যাই হোক, ওই বিষয় নিয়ে কোনো প্রকার তর্কে আমরা যাব না। বিলদদের বিষয় আমরা প্রথমেই শুনেছিলাম যে তিনি জ্ঞানী, বিজ্ঞ ও তর্কবিদ। এমনিতেই বিলদদ নামের অর্থ আমরা শুনেছি তর্কবিদের পুত্র। মনে হয় আমার যে ইয়োবের যুক্ত ও তার বিশ্বাস ও দৃঢ়তা দেখে এই কথাই ভাবছেন যে ইয়োব যদি সত্যিই দোষী হয় তাহলে এত বাক্যবাণে তাকে আঘাত করার পরেও সে তো নতি স্বীকার করল না, অথচ মাথা তুলে দাঁড়িয়ে আছে। বিলদদ আরও ভাবছে যে যুগ যুগ ধরে ঈশ্বরের যে ব্যবস্থা দুষ্টের দমন, সেই ব্যবস্থা ইয়োবের ক্ষেত্রে কেন সফল হল না। আজকালকার দিনে কিছু ঈশতত্ত্ববিদ, যাদেরকে ইংরেজিতে বলে থিওলজিয়ান্স, ও কিছু বৈজ্ঞানিক বা সায়েন্টিস্ট আছেন যারা সৃষ্টির বিবরণ বিষয় এমনভাবেই বলেন, মনে হয় তারা যেন 200 কোটি বৎসর পূর্বে সৃষ্টির সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখেছিলেন। আমার মনে হয় এই সময় বৃদ্ধ মসি যদি আসতেন, ওই সব কথা শুনে মুচকি হেসে বলতেন, ওহে অর্বাচীনের দল, আমি যখন আদিপুস্তকের প্রথম অধ্যায় রচনা করছিলাম তোমরা ছিলে কোথায়? তোমরা কি ওই অধ্যায়ের অর্থ বুঝেছ? তোমরা কি আমার চেয়ে বেশি জ্ঞান অর্জন করে ফেলেছ? আমরা দেখি যে সেকালের বিলদদ এবং বর্তমানকালের মহাজ্ঞানী ব্যক্তিজনকে সশ্রদ্ধভাবে বলি যে ঈশ্বর তাহার মহাপরাক্রম প্রকাশ করেছেন, তা আমাদের পক্ষে উপলব্ধি করা কঠিন। আসুন আমরা প্রথমে পাঠ করি 25 অধ্যায় বিলদদের তৃতীয় বক্তৃতা, যা মাত্র 6 পদে রয়েছে। পরে সুইয় বিলদদ উত্তর করিয়া কহিলেন, প্রভুত্ব ও ভয়ানকতা তাঁহার, তিনি আপন উচ্চস্থানে থাকিয়া শাস্তি বিধান করেন, তাহার সৈন্যদল কি গণনা করা যায়? তাহার দীপ্তি কাহার উপরে না ওঠে? তবে ঈশ্বরের কাছে মর্ত কেমন করিয়া ধার্মিক হইবে? অবলার সন্তান কেমন করিয়া বিশুদ্ধ হইবে? দেখো তাহার দৃষ্টিতে চন্দ্র নিস্তেজ, তারাগণ নির্মল নহে। তবে কীট সদৃশ মর্ত কি, কৃমি সদৃশ মনুষ্য সন্তান কি? প্রার্থনায় আমরা অবনত হই। প্রেমময় পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামের ধন্যবাদ করি আজকের এই সুন্দর সময় সুযোগ তুমি আমাদেরকে দিয়েছ। তোমায় ধন্যবাদ দিই তোমার অপূর্ব উপস্থিতি এবং তোমার পবিত্র বাক্যের জন্য। তুমি আমাদের সঙ্গে তোমার আত্মা দ্বারা তুমি কথা বলো। প্রার্থনা করি বিশেষ করে আজকে যারা অসুস্থ পীড়িত অবস্থায় বিছানায় রয়েছেন তাদের প্রতি তুমি দয়া করো, তাদেরকে স্পর্শ করো, সুস্থতা আরোগ্যতার মধ্যে দিয়ে তোমার মহিমা দেখতে তুমি সাহায্য করো। আমাদের সমস্ত অযোগ্যতা ক্ষমা করো। যিশুর নামে প্রার্থনা চাই, আমেন। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন। এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বর্তমানে ইয়োবের বিবরণ থেকে আলোচনা করছি এবং এই পুস্তকের 25 অধ্যায় বিলদদের তৃতীয় বক্তৃতা নিয়ে আলোচনা করছি। আমি এই অধ্যায় 6 পদ পাঠ করে আপনাদের শুনিয়েছি। বিলদদ স্বর্গের মহান ঈশ্বরের মহাপরাক্রম ও প্রতাপের কথা প্রকাশ করছেন। ঈশ্বরের দীপ্তি জ্ঞান সৃষ্টির সকল জ্ঞানের দীপ্তি অপেক্ষা উজ্জ্বল। ঈশ্বরের সেনাবাহিনী অযুত অযুত, যা গণনা করা যায় না। এক কথায় তিনি সর্বে সর্বা। যে প্রশ্নটা ইয়োবের কাছে বিলদদের পূর্বেই রাখা উচিত ছিল সেই প্রশ্নটা এখন রাখছেন যে ঈশ্বরের কাছে মানুষ কেমন করে ধার্মিক গণিত হবে। কেননা মানুষ নারীজাত, আবার নর বা নারী সকলেই পাপী, সুতরাং মানুষ বিশুদ্ধ হবে কেমন করে? বিলদদ বলছেন 5-6 পদে, দেখো তাহার দৃষ্টিতে চন্দ্রও নিস্তেজ, তারাগণও নির্মল নহে। ঈশ্বরের ধন্যবাদ দিতে হয় যে বর্তমানকালে বিলদদের কথাগুলো প্রমাণিত হয়ে গেছে, তাই নয় কি? বিজ্ঞান থেকে মানুষ জানতে পেরেছে যে চাঁদের নিজের আলো নেই। এছাড়াও মানুষের চাঁদের বিষয়ে যে ধারণা ছিল সে ধারণাও পাল্টে গেল যখন মানুষ চাঁদে গিয়ে নামল। তারা দেখল সুন্দর উজ্জ্বল চাঁদ, ধুলো আর পাথরে ভরা, অর্থাৎ নোংরা। আবার তারাদের কথা, ইদানিংকালে সুদূর মঙ্গল গ্রহের কথায় গেলে স্যাটেলাইট খবর দিচ্ছে মঙ্গল গ্রহ ও নোংরা। ইয়োব বলছেন, কীট সদৃশ্য মানুষ অতি তুচ্ছ, এই বিরাট সৃষ্টির তুলনায় অনুপরমাণুর সাথে তুলনীয় তারা তো ঈশ্বরের সাক্ষাতে কিছুই নয়। এবারে আমরা 26 অধ্যায় আসব এবং ইয়োবের শেষ উত্তর দেখব, অর্থাৎ ইয়োবের 8 বক্তৃতা। ইয়োব এখানে কিন্তু দীর্ঘ বক্তব্য রেখেছেন। 26 অধ্যায় থেকে 31 অধ্যায় পর্যন্ত ইয়োব কথা বলে চলেছেন। ইয়োব তাঁর সৃষ্টিকর্তা ঈশ্বরের প্রতি বিশ্বাসে স্থির থাকা সত্ত্বেও তাঁর যে সমস্যা সেই বিষয়ে আমরা দেখব। প্রথমে আমরা প্রথম 3 পদ পাঠ করে দেখি। ইয়োবের শেষ উত্তর প্রথম 3 পদে লেখা আছে, তখন ইয়োব উত্তর করিয়া কহিলেন, তুমি বলিনের কেমন সাহায্য করিলে, দুর্বল বাহুকে কেমন নিস্তার করিলে, প্রজ্ঞাহীনকে কেমন পরামর্শ দিলে, বুদ্ধি কৌশল কেমন প্রচুর রূপে প্রকাশ করিলে। ইয়োব চুপ করে থাকতে পারেন না, কেননা তার প্রশ্নের কোনো সদুত্তর বন্ধুরা দিতে পারেননি। ইয়োবের দুঃখভোগের মধ্যে কোনো সান্ত্বনা বাক্য রাখতে পারেননি। উপরন্তু প্রতি সময় তারা তিনজনেই ইয়োবকে আরও অধিক মানসিক চাপে রেখেছেন। তাই ইয়োব বলছেন, বিলদদ, আমাকে দেবার মতো তোমার কোনো উত্তর নেই, তুমি সোফর তোমারও নেই আর ইলিফসেরও নেই। অনেক অনেক কথা তো তোমরা বললে, তোমরা জ্ঞানের কথা বললে, বিজ্ঞানের কথা বললে, তোমরা দর্শনের কথা বললে, তোমাদের তো অভিজ্ঞতা শুনলাম, তোমাদের মূর্খতা জানলাম, কেননা সকল কথার মধ্যে আমার জন্য কোনো সান্ত্বনা বাক্য ছিল না। 26 অধ্যায় 4 পদে লেখা আছে, তুমি কাহার কাছে কথা কইলে, তোমা হইতে কাহার নিঃশ্বাস নির্গত হইল। ইয়োব বলছেন, বিলদদ, কার প্রতি তোমার বাক্যবাণ ছুড়লে শেষ পর্যন্ত? যদিও আসল প্রশ্নে এসেছ, কিন্তু তোমার কাছে এই প্রশ্নের জবাব নেই, সুতরাং ওই প্রশ্নের প্রয়োজন কি? এইবার ইয়োব খোলা মনে তাঁর বক্তব্য রাখতে চলেছেন। অনেক কথা তাঁর বলার আছে। ইয়োব তাঁর চিন্তায় সৃষ্টি ও স্রষ্টার বিষয় চলে গেলেন এবং আমরা দেখব 5-7 পদে লেখা আছে, প্রেতগণ কম্পিত হয় জলরাশির ও তন্নিবাসীদের নিচে, তাঁর সম্মুখে পাতাল অনাবৃত বিশাল স্থান অনাচ্ছাদিত, তিনি শূন্যের উপরে উত্তর কেন্দ্র বিস্তার করিয়াছেন, অবস্থুর উপরে পৃথিবীকে ঝুলাইয়াছেন। ইয়োবের পুস্তক কে লিখেছিলেন, কবে লিখেছেন এ বিষয়ে অজ্ঞাত আছে, তবে লেখা থেকে অনুমান করা হয় যে অব্রাহাম ইশাকের সমসাময়িক হলেন ইয়োব। এই পুস্তক পড়ার সময় বড় আশ্চর্য লাগে যে গত কয়েক শতক হল মানুষ জ্যোতির্বিজ্ঞানের সাহায্যে ও নানাভাবে খুঁজেছে, এর মাধ্যমে আকাশ রহস্য খুঁজে বার করার চেষ্টা চালাচ্ছে। ভেবে দেখুন, কয়েক হাজার বৎসর পূর্বে ইয়োব আকাশের রহস্যের কথা শোনাচ্ছেন। কি অদ্ভুত ও আশ্চর্য কথা যে ঈশ্বর এই বিশাল পৃথিবীকে মহাশূন্যে স্থাপন করেছেন। একবার চিন্তা করেই দেখুন না, আমরা যদি কোনো কিছু শূন্যে রাখতে চাই তাহলে সেটা ঝুলিয়ে রাখতে হবে। এই পৃথিবীটাকে ঈশ্বর উত্তর মেরু থেকে ঝুলিয়ে দিয়েছেন। উত্তর মেরু উপরেই থাকবে, নিচে নেমে আসবে না, দক্ষিণ মেরু নিচেই থাকবে, উপরে উঠবে না, তা যদি হয় মহাবিপর্যয় হবে। আধুনিককালে কত প্রকার যন্ত্রপাতি আবিষ্কৃত হয়েছে, দূরবীক্ষণ যন্ত্র বা টেলিস্কোপ, রাডার, রেডিও টেলিস্কোপ ইত্যাদি, এবং বৈজ্ঞানিকেরা মহাশূন্যের দিকে সেগুলো তাক করে রয়েছেন। কি দেখছেন তারা? মহাশূন্য? না, তা নয়। কিন্তু মহাশূন্য বলতে কিছু দেখতে না পেলেও লক্ষ লক্ষ তারা দেখতে পাচ্ছেন, যেগুলো এই পৃথিবী থেকে কোটি কোটি মাইল দূরে অবস্থান করছে। আবার দেখা যাচ্ছে যে তাদের একটা থেকে অপরটা কিছু দূরে দূরে রাখা রয়েছে। প্রতিদিন সকালে সংবাদপত্র খুললেই নজরে পড়ে ট্রাকে ট্রাকে, বাসে বাসে, ট্যাক্সি ও টেম্পোতে, প্রাইভেট কার, মোটর বাইকে ধাক্কা, ক্ষয় ক্ষতি, মৃত্যু। চিন্তা করুন তো, এই বিশাল ব্রহ্মাণ্ডে লক্ষ লক্ষ নক্ষত্র, গ্রহ, উপগ্রহ ঈশ্বর বিছিয়ে রেখেছেন, কিন্তু কোনো ধাক্কা লাগার সংবাদ কি আপনি পেয়েছেন? আমাদের স্মরণকালের কথা ছেড়ে দিই, আমাদের চোদ্দ পুরুষের অভিজ্ঞতা থেকে এই প্রকার সংবাদ আমরা পাইনি। কেন? তার কারণেই স্রষ্টা প্রত্যেকটি জ্বলন্ত বস্তুর মাঝে বেশ কিছুটা শূন্য স্থান রেখেছেন। আর এই শূন্য স্থানটা কি? আমাদের মধ্যে কেউ কেউ বলবেন শূন্যটা কিছুই না, কিন্তু বিষয়টি বোঝানো আমার পক্ষে একটু কঠিন বিষয়, তবুও বলবো শূন্যটা কিছু, কেননা ওই শূন্য ঈশ্বর সৃষ্টি করেছেন। যেন আকাশের ওই জ্যোতিষ্কগুলোকে একটির থেকে অপরটি কিছু দূরে থাকে, ঈশ্বরই ব্যবস্থা করেছেন বলেই আমাদের পরস্পরের মধ্যে ধাক্কা ধাক্কি নেই। বাইবেলের নতুন নিয়মে সাধু পৌল কি বলেন একটু শুনি। রোমীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রে 8:38-39 পদে তিনি বলছেন, কেননা আমি নিশ্চয় জানি কি মৃত্যু কি জীবন, কি দূতগণ কি আধিপত্য সকল, কি উপস্থিত বিষয় সকল অর্থাৎ বর্তমানকাল, কি ভাবি ভবিষ্যৎ বিষয় সকল, কি পরাক্রম সকল, কি ঊর্ধ্বস্থান, কি গভীর শূন্যস্থান, কি অন্য কোন সৃষ্ট বস্তু, কিছুই আমাদের প্রভু খ্রিস্ট যীশুতে অবস্থিত, ঈশ্বরের প্রেম হইতে আমাদিগকে পৃথক করিতে পারিবে না। খ্রিস্ট যীশু ও আমার মধ্যে শূন্যস্থান রচনা করতে পারবে না। সর্ব অবস্থায় আমি যীশুর সংলগ্ন থাকব। একমাত্র ঈশ্বরই শূন্যস্থান সৃষ্টি করে। পৃথিবী থেকে চাঁদে যেতে বেশ কিছু সময় লেগেছিল। ওই চাঁদ ও পৃথিবীর মাঝে যে স্থান সেটা কি? কিছুই না, শূন্য। এই শূন্য কোনো মানুষ করেনি, কিন্তু ঈশ্বর প্রয়োজন বোধে করেছেন। হাজার হাজার বৎসর পূর্বে যখন বর্তমানের অতি উন্নত দেশগুলো অশিক্ষার অন্ধকারে ডুবেছিল, ইয়োব বললেন পৃথিবী মহাশূন্যে ঝুলছে। আমরা কি চিন্তা করতে পারি যে যদি ছিঁড়ে পড়ে এই বিরাট গোলক কোথায় যাবে, কি হবে? মাধ্যাকর্ষণ শক্তি সকল বস্তুকে নিজ কেন্দ্রবিন্দুর দিকে আকর্ষণ করে, কিন্তু মডিউলে চেপে মানুষ যখন মহাশূন্যে যায়, তাদের উপরে মাধ্যাকর্ষণ শক্তির কোনো প্রভাব থাকে না, তাহলে পৃথিবী কিভাবে ঝুলে আছে, এ এক মহারহস্য। বাইবেলের নতুন নিয়মে কলসীয় তার 1:17 পদে লেখা আছে, আর তিনিই সকলের অগ্রে আছেন ও তাহাতেই সকলের স্থিতি হইতেছে। বলতে ইচ্ছা হয়, সাবাস ইয়োব, তুমি সেই দিনের মানুষ, এদিনের মানুষকে অদ্ভুত অদ্ভুত বিষয় শেখাচ্ছ। 26 আমরা এবারে বিশেষ করে যাব 13-14 পদে। লেখা আছে, তাহার শ্বাসে আকাশ পরিষ্কার হয়, তাহারই হস্ত পলায়মান নাককে বিদ্ধ করিয়াছে। দেখো, এই সকল তাহার মার্গের প্রান্ত, তাহার বিষয় কাকলি মাত্র শোনা যায়, কিন্তু তাহার পরাক্রমের গর্জন কে বুঝিতে পারে? ঈশ্বর বিভিন্ন তারা ও গ্রহ দিয়ে বিশাল আকাশ সাজিয়েছেন। আকাশের তারাগুলোকে পুঞ্জীভূতভাবে কল্পনা করে মানুষ নানা আকার কল্পনা করে নাম দিয়েছে। সেভাবে একটা নক্ষত্রপুঞ্জকে নাগের আকার দিয়েছে। এসবই বহু বহু কাল পূর্বে মানুষ বিদ্যা জ্ঞান লাভ করার সাথে সাথেই এ সকল করেছে। ইয়োব সেই পুরাকালের একজন। তিনি ঈশ্বরকে স্রষ্টারূপে জানতেন, ঈশ্বরকে মুক্তিকর্তা বলে জানতেন, কিন্তু তিনি জানতেন না যে তিনি বহনকারী এবং প্রেমিক ঈশ্বর। তিনি ইয়োবকে কখনো ফেলে দেবেন না এ কথা তিনি ভাবতে পারছিলেন না। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, ইয়োব তাঁর বন্ধুদের বক্তৃতার জবাব দিচ্ছেন। তাঁর দর্শন সুদূর প্রসারী। তিনি অতীত আলোচনা করেছেন, তাঁর সময়কার পৃথিবীর কথা বলেছেন, আবার তিনি ভবিষ্যত উল্লেখ করেছেন যেখানে আমরাও জড়িত। ইয়োবের দুঃখ যন্ত্রণা ভোগের মধ্যে কেবল ইয়োবের জন্য নয়, কিন্তু আমাদের জন্য শিক্ষা আছে। ইয়োবের পুস্তক আমাদের এই শিক্ষা দেয় না যে বিশ্বাসীরা কেন দুঃখ পায়, কিন্তু দুঃখের মধ্যে দিয়ে ঈশ্বর বিশ্বাসী ধৈর্য, দৃঢ় বিশ্বাস ও প্রত্যাশা লাভ করে এবং ব্যক্তিগত জীবনে অনুতাপ শিক্ষা দেয়। দুঃখ ঈশ্বরের সন্তানদের জীবনে একটা বিশেষ প্রক্রিয়া। আগুনে যেমন পুড়ে সোনা খাঁটি হয়, এবার আমরা ইয়োবের বক্তৃতার 27 অধ্যায় দেখব। প্রথম চারটি পদ পাঠ করে আমরা দেখি কি লেখা আছে 804 পৃষ্ঠায়। পরে ইয়োব পুনর্বার কথা প্রসঙ্গ করিলেন, বলিলেন, জীবন্ত ঈশ্বরে দিব্য, যিনি আমার বিচার অগ্রাহ্য করিয়াছেন, সর্বশক্তিমানের দিব্য, যিনি আমার প্রাণ তিক্ত করিয়াছেন, কারণ আমার মধ্যে নিঃশ্বাস এখনও সম্পূর্ণ আছে, আমার নাসিকায় ঈশ্বরীয় প্রাণবায়ু আছে। নিশ্চয়ই আমার ওষ্ঠ অন্যায় কহিবে না, আমার জিহ্বা প্রতারণা উচ্চারণ করিবে না। বিলদদের পর সফর আর কোনো কথা বললেন না, সুতরাং ইয়োব মুখ খুললেন। ইয়োবের একটাই কথা তার বন্ধুদের প্রতি, তোমরা আমার বিরুদ্ধে যে দোষারোপ করেছ আমি কখনোই তা মানব না। তিনি বললেন, জীবন্ত ঈশ্বরের দিব্য, যতক্ষণ আমার শ্বাসবায়ু বইছে আমার জীভ, আমার ঠোঁট ঈশ্বর নিন্দা করবে না, ঈশ্বরের বিরুদ্ধাচরণ করবে না। যদিও ঈশ্বর আমাকে যাতনার মধ্যে রেখেছেন, আমার আর্জি খারিজ করে দিয়েছেন, তথাপি আমি ঈশ্বরের প্রতি বিশ্বস্তই থাকব। পাঁচ পদে লেখা আছে, আমি তোমাদিওকে ধার্মিক বলি এমন যেন না হয়, প্রাণ থাকিতে আমি আপন সিদ্ধতা ত্যাগ করিব না। ইয়োবের কীর্তিকলাপ কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে যে ইয়োব একগুঁয়ে হয়ে পড়েছেন। তাঁর তিন বন্ধুর দীর্ঘ বক্তৃতায় ইয়োব আরও কঠিন মনা হয়েছেন। ইয়োবের মন তারা তো নোয়াতেই পারেনি একেবারেই, আমরা তা তো লক্ষ্য করেছি। তার বিশ্বাসের দৃঢ়তা টলে যায়নি। দেখে শুনে মনে হয় ঈশ্বর হয়তো বলছেন, ইয়োব তো সাংঘাতিক লোক, তার ন্যায়পরণতা থেকে সত্য থেকে সে এক তিলও সরবে না। ছয় পদে লেখা আছে, আমার ধার্মিকতা আমি রক্ষা করিব, ছাড়িব না, আমি জীবিত থাকিতে আমার মন আমাকে ধিক্কার দিবে না। ইয়োব কি বললেন আমরা শুনলাম। ইয়োবের বন্ধুরা ইয়োবকে বুঝতে পারেননি, ইয়োব তুমি আত্মপরীক্ষা করে দেখো, কিন্তু একথা তারা না বলে কেবলই দোষী করেছেন, যার ফলে ইয়োব নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছেন। তিনি নিজের যথার্থতা প্রমাণ করতে চেয়েছেন। এই ঘটনা থেকে একটা বিষয় বুঝতে পারি যে ইয়োবের বন্ধুরা খুবই জ্ঞানী, তারা সকল বক্তৃতাতে সত্যি কথাই বলেছেন, কিন্তু ওই সত্য ইয়োবের মনে কোনো কাজ করেনি। আমার মনে হয় যে বন্ধুরা যে সত্যি ইয়োবকে বলেছেন সেই সত্য তাদের হৃদয়ে ছিল না। বন্ধুরা তাদের নিজ জ্ঞানের কথা, তাদের ট্র্যাডিশনের কথা, আইনের কথা, এগুলোই বলেছিলেন। এইভাবে তারা ইয়োবের মনে আমিত্ব গড়ে তুলেছিলেন। বন্ধুরা তখনও সেই ধারণাই পোষণ করছিলেন যে ইয়োব নিশ্চয়ই কোনো গোপন পাপে পাপী। গোলমালটা হচ্ছিল ইয়োব তাঁর দর্শন ও জ্ঞান নিয়ে মহাজ্ঞানী বন্ধুদের সাথে তর্ক করে চলেছিলেন। ভালো হতো ইয়োব যদি তাঁর হৃদয়টি ঈশ্বরের সামনে চূর্ণ করতেন। ইয়োব কিন্তু তা করেননি, কিন্তু হৃদয় কঠিন করেছিলেন। কেউ একজন বলেছেন যে বিপর্যয় সূর্যের মতন, মোমের উপর সূর্যকিরণ পড়লে মোম গলে যায়, কিন্তু কাদার উপর সূর্যকিরণ পড়লে তা কঠিন হয়ে যায়। এইভাবে বিপর্যয় বিভিন্ন মানুষের উপরে বিভিন্ন প্রকার ক্রিয়া এনে দেয়। যখন কোনো চূর্ণ হৃদয় মানুষ ঈশ্বরের সামনে উপস্থিত হয়, তার হৃদয় গলে যায়। সাতাশের অধ্যায় থেকে আমরা আলোচনা করছি, ইয়োব তার সাতাশের অধ্যায় সাত পদে এই কথা লেখা আছে, আমার শত্রু দুর্জনের তুল্য হোক, সে আমার বিরুদ্ধে ওঠে, সে অন্যায়ের সমান হোক। ইয়োব তার সকল বন্ধুকে শত্রু বলে মনে করেছেন, দুর্জনদের সমান মনে করেছেন। সুতরাং তাদের উদ্দেশ্য করে ইয়োব আরও অনেক কথা বললেন। সাতাশের অধ্যায় আট থেকে এগারো পদে লেখা আছে, বস্তুত পামর ধন সঞ্চয় করিলেও তাহার প্রত্যাশা কি, কেননা ঈশ্বর তার প্রাণ হরণ করিবেন। যখন তাহার সংকট ঘটে, ঈশ্বর কি তাহার ক্রন্দন শুনিবেন? সে কি সর্বশক্তিমানে আমোদ করে? নিত্য কি ঈশ্বরকে আহ্বান করে? আমি ঈশ্বরের হস্তের বিষয় তোমাদিগকে উপদেশ দেব। সর্বশক্তিমানের নিকটে যাহা আছে তাহা গোপনে রাখিব না। ইয়োব বললেন যে দুর্জনেরা দুষ্টেরা দিন দিন খুবই উন্নত হয়, কিন্তু শেষ পর্যন্ত ঈশ্বর তাদের ধ্বংস করেন, ঈশ্বর তাদের বিচার করেন। প্রিয় শ্রোতাবন্ধু, প্রিয় ভাই ও বোন, ঈশ্বরের মহানামে ধন্যবাদ করি যে তিনি তার বাক্যের মধ্যে দিয়ে আমাদেরকে বহু গভীর বিষয় শেখাচ্ছেন। আসুন তার বাক্যের আলোয় আমাদের অন্তরকে পরীক্ষা করে দেখি, আমরা কেমনভাবে চলছি। ইয়োবের জীবনকে দেখি, যত পরীক্ষা যত সমালোচনায় আসুক না কেন, তিনি ঈশ্বরকে ধরে রেখেছিলেন। তিনি জানতেন যে বিজয় সদাপ্রভু হইতে আসে। আপনার জীবনে যদি পরীক্ষার মধ্যে দিয়ে চলেছেন, ধৈর্য সহকারে অপেক্ষা করুন, তিনি তার নিরূপিত সময় আপনাকে উদ্ধার ও রক্ষা করবেন। যেন আমাদের জীবনের দ্বারা তার গৌরব ও মহিমা প্রকাশ পায়। আসুন আমরা প্রার্থনা করি। প্রেমা পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি, তোমার গৌরব করি। তুমি আমাদেরকে এই পর্যন্ত চালিয়েছ, তোমার বাক্যে বিশ্বাস এবং আস্থা রাখতে শেখাও, সঙ্গে থাকো। যিশুর নামে চাই, আমেন।
যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল জীবনবাণী বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আবার বলছি, জীবনবাণী বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। তাহলে ঠিক এই সময় এই দিনে শোনার আমন্ত্রণ জানিয়ে জীবনবাণীর পক্ষ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।